ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ময়মনসিংহ এবং ঢাকার দোহারে পৃথক পৃথক দুটি জঙ্গি বিরোধী অভিযানে 9 জনকে আটক করা হয়েছে।
কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
সন্ত্রাসবাদের নিত্য নতুন কৌশলের নবতমটি হল ল্যাপটপ বা ইলেকট্রনিক অন্য কোনো সামগ্রীর মধ্যে ছোট্ট বোমা লুকিয়ে রেখে বিমান উড়িয়ে দেওয়া।
রয়েছে লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় জিব্রাল্টার দ্বীপের মালিকানা নিয়ে লন্ডন মাদ্রিদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। এ সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমেরিকায় আসার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া বিষয়ে কঠোর এবং অস্পষ্ট কিছু মন্তব্য করার ফলে ব্যাপক জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন যে তিনি হয়তো নীতিমালা পরিবর্তন করবেন এবং তার ফলে বেজিংয়ের সঙ্গে সমঝোতামূলক চুক্তি হতে পারে অথবা নিবৃত্তিমূলক যুদ্ধ শুরু হতে পারে। রবিবার লন্ডনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চীন যদি উত্তর কোরিয়া নিয়ে যে সমস্যা তা সমাধান করতে না পারেন তাহলে তার কথায় আমরা করব। ট্রাম্প আরও উল্লেখ করেন যে উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। তিনি সতর্ক করে দেন যে পিয়ংইয়ং যত দ্রুত পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে অগ্রগতি সাধন করছে, বেজিং যদি সেই ইস্যু সমাধান করতে না পারে তাহলে কারোর জন্যই সেটা ভালো হবে না। অনুমান করা হচ্ছে বৃহস্পতিবার ফ্লোরিডায় ট্রাম্প এবং শি যখন বৈঠক করবেন তখন তাদের আলোচ্যসূচিতে যে বিষয়টি স্থান পাবে তা হচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম বন্ধ করা এবং কিম জং উনের সরকার যেন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হয় সেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। রুশ কর্তৃপক্ষ বলেছে সেন্ট পিটার্সবার্গ শহরে একটি পাতাল রেল স্টেশনে এক বিস্ফোরণে অন্তত 9 ব্যক্তি নিহত হয় এবং অন্যান্য 50 জন আহত হয়। রুশ বার্তা মাধ্যমে বলা হয় শহর কেন্দ্রের সেনায়া স্কোয়ারে মেট্রো স্টেশনে ওই বিস্ফোরণ ঘটে। রাশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ শহরে সবকটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছন বার্ষিক বার্তা ফোরামে ভাষণ দেওয়ার জন্য। ক্রেমলিন সমর্থিত এক রাজনৈতিক আন্দোলন গোষ্ঠী ওই ফোরামের আয়োজন করে। ক্রেমলিনের মুখপাত্র জিমিত্রি পেসকভ বলেছেন ওই বিস্ফোরণ সম্পর্কে পুতিনকে অবহিত করা হয়েছে। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনার এখন ইরাকে আছেন। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ডের সঙ্গে কুশনার ওই সফরে যান। ডানফোর্ডের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে ওই খবর দেওয়া হয়। বিবৃতিতে বলা হয় সফরের লক্ষ্য হচ্ছে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য ইরাকি নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন আমেরিকান উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করা এবং আমেরিকান সেনাদের সঙ্গে মিলিত হওয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক কোয়ালিশন ইসলামিক স্টেট যোদ্ধাদের বিরুদ্ধে বিমান আক্রমণ চালাচ্ছে এবং ভূমিতে ইরাকি সেনাদের সাহায্য করছে। কুশনার কার্যত শীর্ষ কূটনীতিক হিসেবে কাজ করেন। তিনি কানাডা, মেক্সিকো এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক বিষয়ে তাঁর শ্বশুরকে পরামর্শ দেন। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে একটা শান্তি চুক্তি সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ময়মনসিংহ ও ঢাকার দোহারে পৃথক পৃথক অভিযানে 9 ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু তার প্রতিবেদনে।
পুলিশ দাবি করেছে ময়মনসিংহ শহরের একটি বাড়ি থেকে তারা জঙ্গি সন্দেহে 7 জনকে আটক করেছে। পুলিশের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে তারা শহরের কালীবাড়ি এলাকার একটি বাড়ি ঘিরে রাখে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন ছাত্রসহ 7 জনকে আটক করে। তবে কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি। জঙ্গি আস্তানা সন্দেহে অপর এক অভিযানে ঢাকার কেরানীগঞ্জের দোহারের একটি বাড়ি তল্লাশি চালিয়ে সোমবার আপন 2 ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এখানেও কোনো অস্ত্রশস্ত্র মেলেনি। সিলেটের শিববাড়ি এলাকায় একটি ভবনে টানা পাঁচ দিন জঙ্গি বিরোধী অভিযান গত 28 মার্চ শেষ হয়। এর পাঁচ দিন পর সোমবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল ওই বাড়িটিতে প্রবেশ করলে আরো দুটি ছিন্ন ভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চারজন কথিত জঙ্গির ছিন্ন ভিন্ন মরদেহ ওই বাড়ি থেকে উদ্ধার করা হলো। এদিকে পুলিশ জানিয়েছে মৌলভীবাজারে গত বুধবার জঙ্গি আস্তানায় নিহত সাতজনের মৃতদেহ তাদের আত্মীয় স্বজন নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় জিব্রাল্টার দ্বীপের মালিকানা নিয়ে লন্ডন ও মাদ্রিদের মধ্যে বিরোধ এখন তুঙ্গে। বিষয়টি নিয়ে লন্ডন থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
1713 সন থেকে 30,000 মানুষ অধ্যুষিত দ্বীপটি ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকলেও স্পেন মালিকানার দাবি থেকে সরছে না কখনো। ব্রেক্সিট আলোচনার গাইডলাইন নতুন করে বিরোধ উস্কে দিয়েছে। এই গাইডলাইনে বলা হয়েছে ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে না স্পেনের। এই গাইডলাইন মাদ্রিদকে হতাশ এবং ক্ষুব্ধ করেছে। এই যখন অবস্থা তখন কনজারভেটিভ দলের সাবেক নেতা লর্ড হাওয়ার্ড যুদ্ধে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। বলেছেন 35 বছর আগে মার্গারেট থেচার আর্জেন্টিনার বিরুদ্ধে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধে গিয়েছিলেন। আরেকজন মহিলা প্রধানমন্ত্রী তেরেসা মে জিব্রাল্টারের বেলায় একই পদক্ষেপ নিতে পারেন। তার এই বক্তব্যে মাদ্রিদে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। স্পেনিশ পররাষ্ট্রমন্ত্রী আলফোন্স দাস্তিস ব্রিটিশদের মেজাজ না হারানোর পরামর্শ দিয়েছেন। বলেছেন ব্রিটিশরা আত্মসংযমের জন্য খ্যাত, কিন্তু তাদের কিছু কিছু মন্তব্যের চড়া সুর দেখে স্পেন সরকার কিছুটা বিস্মিত। এর জবাব দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। বলেছেন ব্রিটিশ ও জিব্রাল্টারের মধ্যে চুক্তি ছাড়া সেখানে ব্রিটিশ সার্বভৌমত্ব পরিবর্তন করা যাবে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সম্মেলন অনুষ্ঠান নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল BNP-র তরফে বিরূপ মন্তব্য ব্যক্ত করা হয়েছে এবং তারই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহরুল আলম।
ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সম্মেলন অনুষ্ঠিত হওয়ার উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল BNP বলেছে, যে দেশের সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না সে দেশের সম্মেলন প্রহসন ছাড়া আর কিছু নয়। সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে, নাগরিকদের মানবাধিকার লুণ্ঠন করছে, হত্যাকুম ও গ্রেফতার মিথ্যা মামলায় জনগণ জর্জরিত হচ্ছে, সেই দেশে IPU সম্মেলন একটা প্রশ্ন ছাড়া কিছু নয়।
সংবাদ সম্মেলনে BNP নেতারা বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে IPU প্রতিনিধিত্বকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের সব বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বিমানের ক্যাবিনে ল্যাপটপ ও বড় যে কোনো ইলেকট্রনিক সামগ্রী নিতে দেওয়ার বিষয়ে অতি সতর্ক। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
আমেরিকা ও ইংল্যান্ডের মধ্যপ্রাচ্যের কয়েকটি বিমানবন্দর থেকে যাত্রী কেবিনে ল্যাপটপ নেওয়া নিষিদ্ধ। ভারতে এখনও নিষেধাজ্ঞা জারি হয়নি, কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ল্যাপটপ ও অন্যান্য আরেকটু বড় ইলেকট্রনিক যন্ত্র যাত্রী কেবিনে উঠতে দেওয়ার আগে বাড়তি সতর্কতা নিচ্ছে। নিরাপত্তা সংস্থার ডিরেক্টর জেনারেল ওম প্রকাশ সিং কলকাতায় বলেন, কলকাতা বিমানবন্দরে 14টি ব্যাগেজ স্ক্যানার রয়েছে। খবর, জঙ্গিরা ওই ধরনের স্ক্যানার জোগাড় করে ফেলেছে এবং পরখ করে দেখছে কিভাবে স্ক্যানারের নজর এড়িয়ে ল্যাপটপে ভরে রাখা যায় বোমা। তাই এত সাবধানতা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা এল সিসির সঙ্গে সাক্ষাৎ করবেন। মিশরের নেতার এটাই হবে হোয়াইট হাউসে প্রথম আনুষ্ঠানিক আগমন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মিশরকে দেওয়া সহায়তা বন্ধ করে দেন যখন জেনারেল সিসির নেতৃত্বে মিশরের সামরিক বাহিনী 2013 সালে সে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির পতন ঘটায়। সুপ্রিম কোর্টের বিচারপতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী বিচারক নীল গোরসাচের বিষয়ে যুক্তরাষ্ট্র সেনেটে এ সপ্তাহে কয়েকটি ভোট গ্রহণ হবে। 49 বছর বয়স্ক রক্ষণশীল বিচারকের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বিরোধিতা বাড়ছে, কিন্তু সেনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাকনেল এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে গোরসাচ যেভাবেই হোক সুপ্রিম কোর্টের ওই পদের জন্য অনুমোদন পাবেন। খবর শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। ইসরায়েলের পরিকল্পিত নতুন বসতি কায়েম নিয়ে প্রণীত ভয়েস অফ আমেরিকার রিপোর্ট এবং সেই সঙ্গে বিষয়টির উপর বাহরাইন প্রবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংবাদ ভাষ্যকার ডক্টর ওমর ফারুকের মন্তব্য, এ দুয়ের সমন্বয়ে রচিত প্রতিবেদন উপস্থাপন করছেন সরকার কবিরউদ্দিন।
ইসরায়েলের পরিকল্পিত নতুন বসতি কায়েম নিয়ে ইসরায়েল ফিলিস্তিন দুখানেই উত্তপ্ত অনুভূতি সঞ্চারিত হতে দেখা যাচ্ছে। 20 বছরেই প্রথম ইসরায়েল আবার বসতি কায়েম করবে, এ খবরে ফিলিস্তিনিরা দারুণ ক্ষুব্ধ, বলছে আন্তর্জাতিক আইনের বরখেলাফে পরিকল্পনা, এতে করে শান্তির সকল সম্ভাবনার কবর রচিত হয়ে যাবে চিরতরে। এই যে সব গ্রাসের তৎপরতা, জমি নেবে, সীমান্তের নিয়ন্ত্রণ নেবে, এতে করে পরিস্থিতি তো নেহায়েতই মন্দ, বললেন পূর্ব জেরুসালেমের এক ফিলিস্তিনি আবু আহমেদ। তো ডক্টর ওমর ফারুক, আপনার কি প্রতিক্রিয়া?
আসলে এই যে বসতি কায়েম করার যে পদক্ষেপটা এখন নেওয়া হয়েছে, এটা তো একেবারে অপ্রত্যাশিত নয়। ট্রাম্প প্রশাসন তার নির্বাচনী মহড়ার সময়ে এবং প্রচারণার সময়ে এবং নির্বাচনী জেতার পরে যে সমস্ত ওয়াদাগুলো করে এসেছে বা আশ্বাস দিয়ে এসেছে ইসরায়েলকে, তাতে করে ইসরায়েল তো আশা করছিল যে এই সমস্ত ব্যাপারে আর কোনো বাধা থাকার কথা নয়, কিন্তু পরে দেখা গেল যে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কিছুটা নিরুত্তাপ ভাব দেখানো হচ্ছে। সম্ভবত প্রশাসনের দায়িত্ব নেওয়ার পরে এটা হয়তো বুঝে এসেছে যে বিষয়টা অত্যন্ত জটিল এবং ভবিষ্যতে যদি কোনো সমাধানের সম্ভাবনার দ্বার উন্মুক্ত রাখতে হয় তাহলে অবশ্যই দুদিক থেকে কিছুটা বিবেচনার দরকার আছে। সেজন্যই গত ভিজিটে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে গিয়েছিলেন তখন প্রকাশ্যেই সবার সামনেই ট্রাম্প তাকে বলেন যে এই বসতি কায়েমগুলো কিছুটা স্থগিত রাখার জন্য যতক্ষণ না বিষয়টা আরেকটু পরিষ্কার হচ্ছে। কিন্তু ইসরায়েলের আভ্যন্তরীণ দিক থেকেও বেশ কিছুটা টানা পড়েনে আছে, কারণ সেখানে এই বসতি কায়েম করা সেখানকার আভ্যন্তরীণ রাজনীতির একটা অন্যতম অগ্রাধিকার এবং সেখানে প্রধানমন্ত্রী অনেকদিন থেকে চাপে আছেন। তো এই প্রেক্ষাপটেই মনে হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে যেখানে বেসিক্যালি স্থগিতই থাকবে, তবে এটা যেহেতু আগে নির্বাচনে জেতার আগেই ইসরায়েলে প্রধানমন্ত্রী তার নিজের জনগোষ্ঠীর কাছে ওয়াদা রেখেছিলেন যে এটা তিনি করবেন, সেই জন্য একবারের মতো এই সেটেলমেন্টটা আপাতত ট্রাম্প প্রশাসন মেনে নিচ্ছে, কিন্তু তারপরেও সাধারণভাবে স্থগিত রাখার বিষয়টাই সম্ভবত ট্রাম্প প্রশাসনের দিক থেকে অগ্রাধিকার পাবে। এখন বিষয়টা হচ্ছে যে প্যালেস্টাইন ইসরায়েলের কনফ্লিক্ট নিয়ে দুনিয়ার খুব কম দেশই এখন মাথা ঘামাচ্ছে, বিশেষ করে আরব দেশগুলোতেও তাদের নিজস্ব যে ডাইনামিক্স এখন চলছে সেখানে প্যালেস্টিনিয়ানটা এখন আসলে অগ্রাধিকার পাচ্ছে না। সে কারণেই অবশ্যই প্যালেস্টিনিয়ান জনগণের ক্ষুব্ধ হওয়ারই কথা এবং তারা আশা করছিল যে হয়তো ভবিষ্যতে বিষয়টা অন্যদিকে যাবে, কিন্তু তারা যেমন দেখছে যে মানে দুই রাষ্ট্রিক ফ্রেমওয়ার্ক এখন কাজ করছে না আর কোন দিকে এই সমাধানটা যাচ্ছে তাদের কাছে পরিষ্কার নয়। সুতরাং এই প্রেক্ষাপটে এই ধরনের বসতি কায়েমটা এটা তাদের জন্য অত্যন্ত ক্ষুব্ধ হওয়ার একটা ফ্যাক্টর হবে, এটাই স্বাভাবিক।
ইতিমধ্যে ইসরায়েলি সুপ্রিম কোর্টের নির্দেশে ইসরায়েলি আর্মি আরেকটি ইহুদি বসতি উচ্ছেদ করবার মাস দুই বাদেই নতুন এ বসতি কায়েমের কথা শোনা গেল। বসতি কায়েম প্রশমনের জন্য ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আহ্বান জানিয়েছিল, কিন্তু এখন এই যে নতুন পরিকল্পনা ইসরায়েল নিল এতে হোয়াইট হাউসের পক্ষ থেকে অনুচ্চারিত ভোঁতা প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। বারাক ওবামার আমলে এ ধরনের তৎপরতা যে শান্তি প্রক্রিয়ার পথ রুদ্ধ করে দেবে সে কথা বলে বসতি সম্প্রসারণের তীব্র বিরোধিতা করা হয়েছে। সাবেক ইসরায়েলি কূটনীতিক জলমান শোভাল মনে করেন সীমিত মাত্রায় বসতি গড়ায় হোয়াইট হাউস আর ইসরায়েলি প্রশাসনের মধ্যে একটা মৌন সমঝোতা রয়েছে।
thoughts?
From the reactions in Washington, you can see not that they are enthusiastic about it necessarily, but that they take this in their stride.
বলা হচ্ছে যে নেতানিয়াহু দেশের রাজনৈতিক মঞ্চে যে ওয়াদা করেছিলেন সেটিও পূরণ হবে এতে করে। ডক্টর ওমর ফারুক, আপনি কি সহমত পোষণ করেন এই বিশ্লেষণের সঙ্গে?
হ্যাঁ, আমি এই বিশ্লেষণের সঙ্গে একমত, কারণ আসলে ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনৈতিক যে টানাপোড়েন সেটার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী অনেক চাপের মধ্যে আছেন, এবং একইভাবে যেইভাবে ইসরায়েলের মানে পক্ষে ট্রাম্প প্রশাসনের দাঁড়ানোর কথা, আনফরচুনেটলি সেটা তো অনেকভাবেই ট্রাম্পের পক্ষে এখন আর সম্ভব হচ্ছে না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তার রাজনৈতিক পুঁজি অনেকটুকুই ক্ষয় করে বসে আছেন এবং তার আভ্যন্তরীণ ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে জনপ্রিয়তা অনেক দুর্বল অবস্থায় আছে। সেক্ষেত্রে কোনো বলিষ্ঠ পদক্ষেপ ট্রাম্প প্রশাসন নিচ্ছে না, এটা অবশ্য একটা প্রজ্ঞার পরিচয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দুই দেশেরই রাজনীতির আভ্যন্তরীণ যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে প্রকাশ্যেও যেমন কিছু তারা করতে পারছে না, কিন্তু মৌনভাবে অবশ্যই তারা এটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, হয়তো সামান্য হলেও একটু মুখ রাখতে হবে, এটাই হয়তো তাদের আশা।
ডক্টর ওমর ফারুক, আপনি আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিলেন, আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও, আপনাদের শ্রোতাদেরকেও, থ্যাংক ইউ।
এবার রয়েছে সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয় ব্লগিং, বাক স্বাধীনতা, পরমত সহিষ্ণুতা। সঞ্চালন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলা ভাষায় ব্লগ লেখেন এমন কয়েকজন ব্লগার হামলাকারীদের হাতে নিহত হয়েছেন এবং অনেকে আহতও হয়েছেন। ব্লগিং বিষয়টি কি, কেন কিছু কিছু ব্লগার আক্রান্ত হচ্ছেন, কারা তাদের উপর আক্রমণ করছে এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ কি, এই সব প্রশ্নগুলো এখন বড় হয়ে উঠছে। আজ এই অনুষ্ঠানে আমার সাথে যোগ দিচ্ছেন তিনজন ব্লগার। প্রথমেই বন্যা আহমেদ, তিনি একজন ব্লগার, একজন লেখক, গবেষক, এবং তাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বন্যা আহমেদ,
ধন্যবাদ।
আপনি মুক্তমনা ব্লগের অন্যতম সম্পাদকও, সেটিও উল্লেখ করা প্রয়োজন, এবং আপনার স্বামী অভিজিৎ রায় 2013 সালে আক্রান্ত হয়েছিলেন এবং নিহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চত্বরের খুব কাছেই,
2015 সালে।
আজকের অনুষ্ঠানে আরও দুজন ব্লগার আছেন। একজন হচ্ছেন ব্লগার এবং লেখক তপু রহমান, তিনি চরম উদাস এই ছদ্মনামে লেখেন মুক্তমনা এবং সচলায়তন ব্লগে। আরও আছেন ইব্রাহিম খলিল সবাক, তিনি মুক্তমনার অন্যতম একজন সম্পাদক। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা শুনতে পাচ্ছেন?
ধন্যবাদ।
আমরা অনুষ্ঠানে শ্রোতাদের কিছু টেলিফোন কল, লাইভ টেলিফোন কল নেব, এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা মন্তব্য করেছেন এই বিষয়টি নিয়ে, যারা তাদের মতামত জানিয়েছেন, সেগুলো আমরা এই অনুষ্ঠানে নেব। তবে শুরুতেই বন্যা আহমেদ আপনার কাছে আসতে চাই। আপনি যদি আমাদের একটু অনুষ্ঠানে শুরুতেই বুঝিয়ে বলেন যে ব্লগিং এর ডেফিনিশন বা সংজ্ঞাটি কি, কারণ এটা নিয়েও মাঝে মধ্যে সমাজের কোনো কোনো মানুষের মধ্যে বিভ্রান্তি থাকে যে ব্লগিং আসলে কি, ব্লগিং আপনি যে ব্লগিং করেন সেই ব্লগিংটি আসলে কি।
এটাকে তো আসলে অনেকভাবেই উত্তর দেওয়া যায়। এটার টেকনিক্যাল দিক থেকে চিন্তা করলে ব্যাপারটা আসলে খুব সহজ। এটা হচ্ছে যে আপনি অনলাইন জগতে যে এমন একটা নিজস্ব কিছু লিখবেন যেটাকে আর কি আপনি খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে আপডেট করতে পারেন। তো এটা অনেকটা মানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, এবং প্রযুক্তির উন্নতির সাথে সাথে দেখা গেছে যে গত দশকের মাঝামাঝি সময় থেকে ব্লগিং, বিশেষ করে বাংলা ব্লগিং, ব্লগিং এর প্রচলন দেখা যায় আর কি। আমরা অবশ্য তার অনেক আগে থেকেই লেখালেখি করি। 2001 সালে মুক্তমনা প্ল্যাটফর্মটা যখন তৈরি হয় তখনও ব্লগ সেভাবে পরিচিত হয়নি, শুরুও হয়নি। সে সময় এটাকে একটা ইয়াহু বেস প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করা হচ্ছিল এবং সে সময় থেকেই আর কি আমরা এই এই ধরনের লেখালেখি করে আসছি বিভিন্ন বিষয়ের উপর।
ধন্যবাদ। আমাদের একজন কলার রয়েছেন লাইনে, তিনি প্রথমে আমাদের প্রশ্নটি করার আগে জানিয়ে দিচ্ছি যে আজকে লাইনে সম্ভবত মিনহাজ রয়েছেন নিউ ইয়র্ক থেকে। মিনহাজ, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে তিনজন ব্লগার এই অনুষ্ঠানে এই মুহূর্তে টেলিফোনে লাইনে আছেন আপনার প্রশ্নের উত্তর দেবার জন্যে। তাদের মধ্যে রয়েছেন বন্যা আহমেদ, তিনি অভিজিৎ রায়ের স্ত্রী, এবং রয়েছেন সবাক, এবং রয়েছেন চরম উদাস। তিনজন ব্লগার রয়েছেন, আপনার প্রশ্নটি আমরা শুনতে চাই।
ছোট করে তিনটি প্রশ্ন, দুটি প্রশ্ন আছে। প্রশ্নগুলো, প্রথম প্রশ্নটি হচ্ছে যেমন বাংলাদেশে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ধারা 57, 57 ধারা যেটা, এটা জারি হয়েছে এবং বাংলাদেশে একই সাথে মানুষ এমন অধিকার পাচ্ছে যে অধিকারগুলো অধিকারগুলোর আন্ডারে লোকজন প্রচার করছে যে মানুষকে খুন করা যাবে ধর্ম রক্ষার জন্য এই ধরনের। তো এগুলোকে, এগুলোর বিরুদ্ধে আমি জানি আপনারা সবাই কাজ করছেন, সব ব্লগাররা, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা, গণসচেতনতা এবং সহিষ্ণুতা, জঙ্গিবাদ বিরোধী অবস্থানের জন্য মানুষের মধ্যে যে ইতিবাচক গুণগুলো, সেগুলো চর্চার জন্য আপনারা কি করছেন, এটা একটা। আর আন্তর্জাতিকভাবে যে আইনগুলো আছে আমাদের দেশে, কালা কানুন যেগুলোকে বলা যায়, সেগুলো যাতে তুলে নেওয়া যায়, হ্যাঁ, সেজন্য আপনারা আন্তর্জাতিকভাবে কতটুকু কাজ করছেন এবং সেই কাজগুলো কতটুকু কার্যকর হচ্ছে, এই দুটো প্রশ্ন।
ধন্যবাদ মিনহাজ, আপনি লাইনে থাকুন। আমি এই প্রশ্নের উত্তর সবার কাছেই আসতে চাই, সচেতনতা কিভাবে তৈরি করা যায়, এটি ছিল প্রথম প্রশ্ন। বন্যা আহমেদ, আপনি কিছু বলবেন?
অন্যরা আগে বলুক তাহলে।
আচ্ছা ঠিক আছে, আমি 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 তাহলে চরম উদাস আপনার কাছে আসছি।
জি, আমি প্রথম প্রশ্নটার উত্তর দিতে চাই যে আমরা আসলে কি করছি। তো সহজভাবে বলতে গেলে আমরা তো লেখক, তো আমরা লিখছি। আমাদের সচেতনতা তৈরি করার প্রধান মাধ্যম হচ্ছে লেখালেখি করা। বাংলাদেশে জঙ্গিবাদ যখন আজকে এই 2017 সালে এসে নানা রকমের অভিযান চলছে, কাজ হচ্ছে, মনে হচ্ছে যে সরকার এখন এসে কিছু করছে এসব দমনে, তার আরো অনেক আগে থেকে যখন প্রধান সংবাদ মাধ্যম বলুন বা দেশের যারা নাম করা লেখক, তারা এসব নিয়ে কোনো কিছু বলতেন না বা মুখ খুলতেন না, আমার কাছে মনে হয় একমাত্র ব্লগাররা তখন থেকে এটা চিৎকার করে যাচ্ছেন, বলে যাচ্ছেন যে দেশ একটা অন্ধকার দিকে যাচ্ছে, মৌলবাদটা অসম্ভবভাবে বেড়ে যাচ্ছে, দেশ পাকিস্তানের দিকে চলে যেতে পারে, আফগানিস্তানের দিকে চলে যেতে পারে। আমাদের চোখের সামনে এত এত উদাহরণ আছে যে একটা রাষ্ট্র কিভাবে মৌলবাদের কারণে ব্যর্থ রাষ্ট্র হয়ে যেতে পারে। আজ থেকে 5-7 বছর আগে থেকে আমার কাছে মনে হয় আমরা যারা লেখালেখি করছি কম বেশি সবাই এই জিনিসগুলো নিয়ে অনেকবার বলছি যে এগুলোর বিরুদ্ধে, এমনকি ব্লগার হত্যা শুরু হওয়ার আগে। তো এতদিন পরে এসে এখনো আমাদের, আমি বলবো যে আমাদের মূল যেটা করার আছে সেটা হচ্ছে লিখে যাওয়া, আমরা বলে যাওয়া, সেটা ব্লগেই হোক, সোশ্যাল মিডিয়াতেই হোক বা যে কোনোভাবেই হোক, সচেতনতা তৈরি করার চেষ্টা করা। দেশের যারা এখনো নীরব দর্শক আছে, দেশের মানুষ যারা এখনো মনে করছেন যে আমাদের গায়ে তো কিছু আসছে না, কিছু হবে না, তাদের মাঝে একটা সচেতনতা তৈরি করা, বলে যাওয়া, এই যে
ধন্যবাদ। এবারে সবাক, আপনি এটার সাথে কিছু যোগ করতে চান?
হ্যাঁ, আমি একটু যোগ করতে চাই। অবশ্যই আমি বলতে চাচ্ছি যে আসলে ব্লগাররাই মারা যাচ্ছে, ব্লগাররাই বেঁচে থাকার জন্য লড়াই করছে, আবার ব্লগাররাই সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে। সব কাজই সব আক্রমণ ব্লগাররাই আক্রমণ ঠেকাচ্ছে, না হয় আক্রমণের মুখে পড়তেছে, আবার সচেতনতা সৃষ্টি করছে। আসলে বিষয়টা এত বড় এবং এত এত বেশি গুরুত্বপূর্ণ যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দিক থেকে বুদ্ধিজীবী শ্রেণী সবাই মিলে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে শুধু ব্লগাররাই অ্যাক্টিভ সক্রিয়, বাকি অংশগুলো
বন্যা আহমেদ, আপনি যদি এই দ্বিতীয় প্রশ্নটার দিকে একটুখানি আলোকপাত করেন যে আন্তর্জাতিক ভাবে আপনারা কি করছেন।
এখানে আমাদের করার ক্ষমতা আসলে যথেষ্টই সীমাবদ্ধ, কিন্তু তার মধ্যেই ধরেন আমরা আমি যত আন্তর্জাতিকভাবে যত সেমিনার কিংবা টক কিংবা ধরেন ব্রিফিং এ গেছি, ইউএন থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে ইউতে কিংবা অন্যান্য যে কোনো আন্তর্জাতিক ফোরামে আমি এটা নিয়ে কথা বলার চেষ্টা করি, এটা নিয়ে এক ধরনের সচেতনতা তৈরির চেষ্টা করি। এই যে আজকে আইসিটি অ্যাক্ট 57-এর ধারাটার কথা উনি বললেন, এটা আসলে একটা মানে খুব অদ্ভুত একটা ব্যাপার যে আজকের আধুনিক সেকুলার স্বাধীন একটা রাষ্ট্রে এই ধরনের মধ্যযুগীয় উপনিবেশিক সময়ে প্রতিষ্ঠিত এই নিপীড়নমূলক এক ধরনের একটা আইন আবার নতুন করে চালু করা হবে, মানে এটা ভাবতেও আজকে এই 21 শতাব্দীতে এসে অবাক লাগে যে স্বাধীনভাবে মত প্রকাশ করার কারণে আজকে বাংলাদেশের সরকার থেকে একজন লেখককে কিংবা একজন ব্লগারকে দুটো লাইনের কিছু লেখার জন্য তাকে গ্রেফতার করা হয়। অথচ আবার চিন্তা করে দেখুন যে এটা কত সিলেক্টিভ ভাবে ব্যবহার করা হচ্ছে। ওদিকে যখন ওই তথাকথিত ধর্মান্ধ ব্যক্তিরা যখন ফতোয়া দিচ্ছেন, প্রকাশ্যে বলছেন যে নাস্তিকদের কিংবা অন্যান্যদেরকে খুন করা হোক, তখন কিন্তু তার বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গতকাল দেখলাম হাইকোর্ট থেকে এগুলোর বিরুদ্ধে মানে সচেতনতা তৈরি এবং এগুলো না করার জন্য বলা হচ্ছে। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, আশা করি এখান থেকে কিছু সচেতনতা তৈরি হবে।
অনেক ধন্যবাদ মিনহাজ, আশা করি আপনার প্রশ্নের উত্তর কিছুটা হলেও পেয়েছেন।
জি, আমি পেয়েছি। আমি মেইনলি আমি চাচ্ছিলাম যে সাংগঠনিক উদ্যোগগুলোর কথা বলতে, দেশে দেশের বাইরে, এবং বিশেষ করে যেমন আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের পাঠ্যক্রমে যে সমস্ত জিনিসগুলো সংযোজন করা হচ্ছে এগুলো সম্পর্কে কথা বলা অনেক সময় মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তো সাংগঠনিক উদ্যোগের দিকে আমি বিশেষ মনোযোগ দিতে বলছিলাম।
হ্যাঁ, এটা আসলে ঠিক কথা বলেছেন আপনি, কারণ হচ্ছে যে আজকে বাংলাদেশের মিডিয়াগুলোতে হয়তো খুব প্রকাশ্যে একদিকে তারা যেমন বায়াসড, আবার অন্যদিকে প্রকাশ্যে অনেক কিছু তারা বলতেও চান না। তো তার ফলে ব্লগগুলো আজকে অনলাইন মিডিয়ামগুলো, সোশ্যাল মিডিয়াগুলোই একটা খুব ভালো মিডিয়া যেখান থেকে আমরা এই ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারি, এই ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে পারি।
বন্যা আহমেদ, অনেক ধন্যবাদ। আমি এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার একটা মন্তব্য, কয়েকটি মন্তব্য আসলে আমি উল্লেখ করতে চাই। আমরা ভয়েস অফ আমেরিকা বাংলার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলা ভাষায় ব্লগিং, বাক স্বাধীনতা, পরমতের প্রতি শ্রদ্ধা নিয়ে আপনারা কি ভাবছেন। যারা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, ব্লগার হত্যা করছেন, তাদের কি আপনি সমর্থন করেন? এই প্রশ্নের উত্তরে এখন থেকে 48 মিনিট আগে একজন লিখেছেন অবশ্যই, অর্থাৎ তিনি ব্লগার হত্যা সমর্থন করেন। তার নাম মোহাম্মদ গোলাম রাব্বি, তিনি আমাদের সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ফ্যান পেজে এই মন্তব্যটি করেছেন এখন থেকে 48 মিনিট আগে। আরেকজনের নাম, এটি ছদ্মনাম, তিনি লিখছেন যে না, তিনি সমর্থন করেন না। এবং আরেকজন, তার নাম হালিম, তিনিও বলছেন যে না, তিনি সমর্থন করেন না। অর্থাৎ এই রকম একটা স্পর্শকাতর বিষয় সেটা নিয়েও কেউ কেউ প্রকাশ্যে বলছেন যে